ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আমি রোকেয়া হায়দার। শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি।
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী জো বাইডেন শুক্রবার রাতে ডেলাওয়্যারের নিজের শহর উইলমিংটন থেকে বক্তব্য রাখেন। ভয়েস অফ আমেরিকার প্যাসি উইদকোশওয়ারার তা এই প্রতিবেদনে বলেন, ভোটে এগিয়ে থাকলেও তিনি বিজয় ঘোষণা করা থেকে বিরত থাকেন, কেননা কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে এখনও ভোট গণনা চলছে। পেনসিলভেনিয়া এবং জর্জিয়া রাজ্যে এগিয়ে থাকা এবং ক্রমশ রাষ্ট্রপতি প্রয়োজনীয় 270 ইলেকট্রাল ভোটের কাছাকাছি পৌঁছে যাওয়া ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী জো বাইডেন আত্মবিশ্বাসের সঙ্গে আভাস দেন যে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়ী হবেন। তিনি দেশের রাজনৈতিক বিভাজনকে দূর করার প্রয়াসের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, আমাদের রাজনীতির উদ্দেশ্য নিরলস অবসানহীন যুদ্ধ নয়, আমাদের রাজনীতির উদ্দেশ্য জাতির কাজ বিরোধ প্রসার করা নয়, সমস্যার সমাধান করা, ন্যায় বিচার নিশ্চিত করা, প্রতি মানুষকে সুযোগ দেওয়া, জনগণের জীবন উন্নত করা। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কোনো বক্তব্য রাখেননি, তবে তাঁর প্রচারণা দল একটি বিবৃতি প্রকাশ করে বলেছে অবৈধ ব্যালট গণনা করা উচিত নয়, এবং ডাক মারফত ব্যালট সম্পর্কে তার ভিত্তিহীন দাবি পুনরাবৃত্তি করেন। রাজ্যগুলি এখন এই ডাক মারফত ব্যালটগুলি গণনা করছে, যা বাইডেনের পক্ষে ভোট পড়ছে বেশি সংখ্যক। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ওই রাজ্যগুলোতে জিতেছিলাম, কিন্তু অলৌকিকভাবে আমাদের সংখ্যাগুলি কমতে শুরু করে। উভয় প্রচারণা দল পর্যবেক্ষণের জন্য ব্যালট গণনা কেন্দ্রগুলিতে প্রতিনিধি রেখেছে। অতি সামান্য ব্যবধানে বাইডেন উইসকনসিন এবং জর্জিয়ার শীর্ষে রয়েছেন, তার মানে আবার গণনার প্রয়োজন হবে, তবে খুব কমই পরিবর্তিত হতে পারে। প্রেসিডেন্টের সমর্থকরাও মিশিগানে পুনরায় গণনার দাবি করেছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শ্যানন ও'ব্রায়েন বলেন, তিনি বলেন, ভোটে প্রতিনিধিত্ব করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প, তবে বাস্তবতা হচ্ছে এই রাজ্যগুলিতে একদিনে 50টি রাজ্যে নির্বাচন হয় এবং তারা রাজ্য আইন দ্বারা আবদ্ধ থাকে। সুতরাং প্রশাসন সর্বদা এটি চায় না, বা এটি যে কেউ সঠিক বলে মনে করে তা নয়, রাজ্যের আইন এটি বলে। ট্রাম্পের প্রচারণা দল ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোটার জালিয়াতির অভিযোগ করেছে এবং আদালতে আরও মামলা করার প্রতিশ্রুতি দিয়েছে। বাইডেনের প্রচারণা দল মামলা মোকদ্দমাগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করে। বিচারকরা ইতিমধ্যে দুটি রাজ্যে ট্রাম্পের প্রচারণার মামলা বাতিল করেছেন। আইন অনুসারে নির্বাচন পরবর্তী আইনি বিরোধগুলো অবশ্যই 4 ডিসেম্বরের মধ্যে সমাধান করতে হবে। রাজ্যের ইলেকটোরেটরা আনুষ্ঠানিকভাবে 14 ডিসেম্বর প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পক্ষে ভোট দেবেন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
ইউরোপ আমেরিকায় যখন নতুন করে লকডাউন হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশে করোনার দাপট কমে আসছে। গত দুদিনে এমন ইঙ্গিতই মিলেছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 13 জন, শনাক্ত হয়েছেন 1,289 জন। আগের দিন মারা যান 15 জন, শনাক্ত হন 1,469 জন। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের পরিস্থিতি একটু ভিন্ন, অনেকে হাসপাতালে যাচ্ছেন না, টেস্টও কম হচ্ছে, এর ফলে প্রকৃত চিত্র বেরিয়ে আসছে না। তারা অবশ্য একবাক্যে স্বীকার করছেন বাংলাদেশে আসলেই করোনায় মৃত্যুর হার কম। স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তার আব্দুল নূর তুষার মনে করেন, পরীক্ষা না হলে রোগী কম থাকাটাই স্বাভাবিক। 50-এর নিচে জনসংখ্যা বেশি থাকায় বাংলাদেশ এই বাড়তি সুবিধা পেয়েছে।
পরীক্ষা না হলে, কোভিড পজিটিভ না থাকলে পরীক্ষায় মৃত্যুর সংখ্যা আসলে সঠিকভাবে নির্ধারণ করা কঠিন। কারণ আমাদের যদি কোভিডে মৃত্যু হয়েছে এটা বলতে হয়, তাহলে কোভিড টেস্ট করা থাকতে হবে, ওইটাই হাসপাতালগুলো ফলো করছে, যার ফলে টেস্ট কমে যাওয়াতে মৃত্যু, মানে মৃত্যু তো আপনার ধরেন 13 জন পাইছে, কিন্তু টেস্ট বেশি করা থাকলে হয়তো একটু বেশি পাই, তারপর আমাদের মৃত্যুর হার কম।
ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক অনুষ্ঠানে বলেছেন, সামনে শীত আসছে, শীতে করোনার প্রকোপ বাড়ে, আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি। প্রধানমন্ত্রী বলেন, ইউরোপের অনেক দেশ লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরে অতি সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে শনিবার ঢাকায় বিক্ষোভ করেছেন সংখ্যালঘুরা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে শাহবাগ চত্বরে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা কুমিল্লার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ দারুণ উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সমাবেশ থেকে সংখ্যালঘু নির্যাতন বন্ধে স্থায়ী সমাধানের জন্য সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবি জানানো হয়। সংখ্যালঘুদের উপর এ ধরনের হামলা বন্ধে সমাজ ও রাষ্ট্রের করণীয় সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট মানবাধিকার কর্মী শিপা আবিজা ভয়েস অফ আমেরিকাকে বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এ সকল ঘটনা বন্ধের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন,
একটা দেশের যারা নাগরিক তাদের সেফটি সিকিউরিটির দায় দায়িত্ব তো অবশ্যই সমাজের, কিন্তু বৃহৎ আকারে রাষ্ট্রের। তো যেটা আমরা প্রায়শই যেগুলো দেখি, মাইনরিটিস গ্রুপ হিন্দু ফ্যামিলির বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, এসব ব্যাপারে স্থানীয় যে প্রশাসন তাদের হয়তো আরো অনেক বেশি তৎপর হওয়া, দায়িত্ব নেওয়া এবং ফরওয়ার্ড থিঙ্কিং, যেরকম একটা ঘটনা ঘটছে একদমই না জানার কথা না। আমাদের অভিজ্ঞতা, আমাদের লোকাল যে কাজ করার অভিজ্ঞতা বলে খুব একটা আকস্মিক ভাবে হবে তা না। তাহলে স্থানীয় যারা আছেন অথরিটি তাদেরকে আমার মনে হয় অনেক বেশি তৎপর হওয়া উচিত। এরকম তো চলতে দেওয়া যায় না একটা দেশে। আর ওখানকার যারা রাজনৈতিক, বিশেষ করে যারা জনপ্রতিনিধি, তাদেরও বোধহয় একটা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তৈরি করা উচিত। যাদের এরিয়াতে এগুলো হবে সেই জন্য জবাবদিহিতা যেন ওনারা দেন, তাহলে হয়তো একটা আমরা সুফল পেতে পারি।
উল্লেখ্য, সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে মুরাদনগর এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যক্তি ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দিলে এই হামলার ঘটনা ঘটে। এতে বলা হয়, ঘটনার পর ভুক্তভোগীরা নাম না জানা 500 জনকে আসামি করে মামলা দায়ের করে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের মধ্যে 3 জনকে 18 মাস এবং 2 জনকে 6 মাস জেল দিয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ভারতের কোন কোন রাজ্যে করোনার দ্বিতীয় ধাক্কার ইঙ্গিত পাওয়া গেলেও স্বস্তি দিচ্ছে ধারাবাহিকভাবে বাড়তে থাকা করোনা জয়ীর সংখ্যা। গত 35 দিন ধরে টানা দেশের দৈনিক নতুন করোনা আক্রান্তের থেকে বেশি করোনা রোগী এই মারণ রোগকে জয় করে বাড়ি ফিরেছেন, যার ফলে করোনার অ্যাক্টিভ কেস অর্থাৎ চিকিৎসাধীন রোগীর সংখ্যা লাগাতার কমছে। এই মুহূর্তে দেশের মোট আক্রান্ত 85 লক্ষের কাছাকাছি হলেও অ্যাক্টিভ কেস মাত্র 5 লক্ষের কাছাকাছি, যা বড়সড় স্বস্তির খবরই। আবার উদ্বেগের খবরও আছে, দিল্লি পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে করোনার নতুন সংক্রমণ এখনও লাগাম ছাড়া। গতকালই প্রথমবার 7,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন দিল্লিতে। সার্বিকভাবে গোটা দেশে এখন প্রায় 50,000 মানুষ দৈনিক রোগের কবলে পড়ছেন বলেই খবর। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পরমাশিস ঘোষরায় আরেকটি রিপোর্ট।
প্রায় 4.5 কোটি ভুয়ো তথা অবৈধ রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্রীয় সরকার বলে খবর। গত 6 বছরে গোটা দেশে এরকম 4,39,00,000 রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। ভুয়ো এই রেশন কার্ড বাতিল করে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা নাগরিকদের সস্তায় চাল, গম, দানাশস্য পাওয়া অনেক বেশি সুনিশ্চিত করা হয়েছে বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার। ভুয়ো গ্রাহক চিহ্নিত করে যেমন রেশন কার্ড বাতিল করা হয়েছে, একইভাবে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পকে দ্রুত গোটা দেশে চালু করার উদ্যোগও বাড়ানো হচ্ছে। এখনও পর্যন্ত গোটা দেশের 24টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পে যুক্ত হয়েছে। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সম্পূর্ণ চালু হয়ে গেলে অবৈধ রেশন কার্ড আর থাকবে না বলেই মনে করছে কেন্দ্রীয় সরকার বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কলকাতা কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আসুন আমরা শুনি।
ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো আজ শনিবার সাফল্যের সঙ্গে মহাকাশে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। করোনা ভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরু হওয়ার পর এই প্রথম ইসরো থেকে কোনো মহাকাশ অভিযান করা হলো। এটির কাজ হবে তার কক্ষপথ থেকে পৃথিবীর মাটিতে নানান গবেষণামূলক কাজের পর্যবেক্ষণ করা। দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ বিকেলে ভারতীয় উপগ্রহটি বহন করে নিয়ে গিয়েছে PSLV-49 রকেট। তাতে আরও 9টি কৃত্রিম উপগ্রহ গিয়েছে অন্যান্য দেশ থেকে। সেগুলির মধ্যে ছিল যুক্তরাষ্ট্র ও লুক্সেমবুর্গ থেকে 4টি করে কৃত্রিম উপগ্রহ এবং লিথুয়ানিয়ার একটি কৃত্রিম উপগ্রহ। রকেট উৎক্ষেপণের আধ ঘন্টা পরে ইসরো জানায় 10টি কৃত্রিম উপগ্রহই রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যার যার নিজের কক্ষপথে স্থাপিত হয়েছে। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট বার্তায় ইসরোকে এই অভিযানের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, করোনা ভাইরাসের এই আবহে ভারতের মহাকাশ বিজ্ঞানীদের প্রচুর প্রতিবন্ধকতার ভেতর কাজ করতে হয়েছে, তাও তারা আমাদের নিজেদের এবং আরও 3টি ক্রেতা দেশের কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে কক্ষপথে স্থাপন করতে পেরেছেন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পর আরও অনেক বছর কেটে গিয়েছে। PSLV-1 থেকে শুরু করে এখন হলো 49 নম্বরের এই অভিযান। এগুলোতে বিশ্বের 33টি দেশের মোট 328টি কৃত্রিম উপগ্রহ ভারত যার যার প্রয়োজন মতো তাদের কক্ষপথে স্থাপন করেছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার।
বগুড়ায় অস্ত্র এবং বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ 90 জেএমবি 4 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বগুড়ার চণ্ডীহারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন 90 জেএমবির আইটি শাখার সদস্য তানবির আহমেদ ওরফে আবু ইব্রাহিম, মিডিয়া শাখার প্রধান জাকারিয়া জামিল, সদস্য আতিকুর রহমান ও আবু সাইদ। শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজশাহী রেঞ্জের DIG আব্দুল বাতেন।
বিভিন্ন অভিযানের ফলে তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ শুধু অনলাইনের মাধ্যমেই করে, কিন্তু তাদের প্রকাশ্যে কিংবা তাদের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার সুযোগ তারা তৈরি করতে পারে না। তো ওই ধরনের চিন্তা ভাবনা থেকে তারা এসে এখানে সমাবেত হয়েছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, শুটার গান সহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
শ্রোতবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন।
মিতালির আসরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি। তাহলে আমরা শুরু করি এবং যথারীতি আমাদের সঙ্গে একজন শ্রোতাবন্ধু আছেন, তার কথা শুনেই শুরু করি।
হ্যাঁ, আজকে আমাদের সঙ্গে অসম রাজ্য থেকে যোগ দিচ্ছেন পৃথ্বীরাজ পুরকায়স্থ।
পৃথ্বীরাজ পুরকায়স্থ নামটি খুব পরিচিত, অনেকদিন আমাদের সঙ্গে আছেন। পৃথ্বীরাজ পুরকায়স্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন কেমন? ভালো?
হ্যাঁ দিদি নমস্কার, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন?
আমরাও ভালো আছি। তো অনেকদিন পর কথা হচ্ছে, আপনার কাছ থেকে শুনি যে আপনি এখন যে অনুষ্ঠান শুনছেন কেমন লাগছে, আপনার যা বক্তব্য।
হ্যাঁ দিদি, অনুষ্ঠান তো চিরাচরিত ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান চিরাচরিত ভালোই লাগে, সব সময় ভালো লাগে। সেই আমি ছোটবেলার থেকে শুনে আসছি, প্রথমে আমার বাবা শুনতেন, তারপর এখন আমি নিজে শুনি, আর যখন থেকে ডিএক্সিং করা চালু করেছি তখন থেকে শুনেই যাচ্ছি। তবে আজ আপনার সাথে কথা বলে খুব একটা নস্টালজিক হয়ে গেছি, কারণ আজ থেকে প্রায় 10 বছর আগে আপনাদের সাথে আমার কথা হয়েছিল, আর সেই 10 বছর পর আজ আবার আপনাদের সাথে কথা হচ্ছে।
তবে তাই তবু আপনি শ্রোতা দর্শক হিসেবে, এটাই তো আমাদের জন্য সৌভাগ্য বলবো।
হ্যাঁ দিদি, কিন্তু ভয়েস অফ আমেরিকার কিন্তু রূপ কিন্তু খুব পরিবর্তন হয়ে গেছে। সে আগে আমরা তাই আমরা আগে দিনে দুবার বা তিনটে অধিবেশন শুনতাম ভয়েস অফ আমেরিকার, শর্ট ওয়েভেও শুনতাম, মিডিয়াম ওয়েভেও ছিল, কিন্তু এখন খুব খারাপ লাগছে যে এখন শর্ট ওয়েভে আর ভয়েস অফ আমেরিকা বাংলা অনুষ্ঠান শোনা যাচ্ছে না, আর মিডিয়াম ওয়েভেও আপনাদের সময়টা খুব সংকোচন করে নিয়েছেন, এক ঘন্টার অনুষ্ঠান যখন ছিল তখন মানে কি হয় অ্যাকচুয়ালি ভয়েস অফ আমেরিকা অনুষ্ঠান এতই ভালো লাগে যে মন যেমন মানে স্বাদ যেমন মেটে না আর কি, যত শুনতে শুনতে চাই মানে আরো ইচ্ছে করে আরো শুনতে। তো আট ঘন্টার
হ্যাঁ আসলে বলি পৃথিবীরা যে এখন তো আধুনিক প্রযুক্তির যুগে নানান পরিবর্তন এসেছে, নানান মাধ্যমে সংবাদ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে, ওয়েবসাইট আছে, ফেসবুক লাইভ আছে, টুইটার আছে, তো সেই জন্যে রেডিওটা আস্তে আস্তে কমিয়ে অন্যদিকে মনোযোগ দিচ্ছে। রেডিও যে বন্ধ হয়ে যায়নি, অনেক বিভাগের কিন্তু অনেক ভাষার প্রচার রেডিওতে বন্ধ হয়ে গেছে একদম, এবং সংবাদ মাধ্যমের যে আছে সংবাদ সংস্থা তাদেরও সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরাও দুঃখিত যারা আমরা রেডিও দিয়ে জীবন শুরু করেছিলাম। তাহেরা
জি, আমি শুনছিলাম আপনাদের কথা, এত ভালো লাগছিল, বিশেষ করে পৃথ্বীরাজ পুরকায়স্থ, উনি এত দীর্ঘদিন থেকে রেডিও শুনছেন এবং রেডিও আমাদের যে প্রথম দিকে বেশ কয়েকটি অনুষ্ঠান হতো সেটার কথা মনে রাখছেন। তবে পৃথ্বীরাজ, আমাদের কিন্তু এখন অন্যান্য প্ল্যাটফর্মে আমরা আমাদের অনুষ্ঠান প্রচার করে থাকি,
ওয়েবসাইটে কিন্তু 24 ঘন্টাই সবকিছু দেখতে পারেন, পড়তে পারেন, শুনতে পারেন, সেটাই।
আপনাদের ভালো লাগবে যে যখন ওই নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন খুব একটা গন্ডগোল চলছিল আমাদের আসামে, বিশেষ করে আসামে আর নর্থ ইস্টে আর কি, তখন ওই আমি কিন্তু ভয়েস অফ আমেরিকা তখন খুব বেশি ফলো করেছিলাম, বিকজ এখানে কি ছিল মিডিয়ার একটা যেমন একটা সংশয়ের মধ্যে ছিল, রিপোর্ট গুলো আমরা ভালো করে পাচ্ছিলাম না, তো তাই জন্য আমি বিবিসি বা ভয়েস অফ আমেরিকার প্রোগ্রাম খুব ফলো করছিলাম, আর সেগুলো রেকর্ড করে করে কিন্তু আমি আমার বন্ধুদের মধ্যে এটা মানে ছড়িয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে।
এটা খুবই ভালো কথা, মানে আপনি কিন্তু আমাদের একটি সংবাদ মাধ্যমে বেতার মাধ্যমে সবকিছু খবরাখবর নিয়ে মানে সোশ্যাল মিডিয়াতে এখন আমরা যাচ্ছি, সেগুলো আবার আপনি পুনঃপ্রচার করছেন সবার কাছে, ছড়িয়ে দিচ্ছেন সবার কাছে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আর কিছু জানার আছে?
যেমনটি উনি বলছিলেন যে রেডিও প্রোগ্রাম আমাদের অনেক কমে গেছে, কিন্তু যারা রেডিও ভালোবাসেন, যারা সবসময় রেডিওর সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে আমাদের ফ্যানরা যারা ফ্যান ক্লাব করেন এখনো তারা রেডিও শুনতে ভালোবাসেন, হ্যাঁ সেই আকর্ষণটা আছে। তবে সেই সঙ্গে সবাইকেই বলবো যে আপনারা আমাদের ফেসবুকে আসুন, আমরা ইনস্টাগ্রামে আছি, ওয়েব পেজে আছি, ইউটিউবে আছি, এবং আমাদের অনেকগুলো টিভি চ্যানেলের সাথে অ্যাফিলিয়েট আছে আমাদের, সেই প্রোগ্রামগুলো দেখবেন আপনারা।
আসলে
দিদি একটা রিকোয়েস্ট থাকবে,
হ্যাঁ বলুন।
হ্যাঁ দিদি একটা রিকোয়েস্ট থাকবে যাতে ভবিষ্যতে ভারতেরও ভারতেও ভয়েস অফ আমেরিকার টিভি অনুষ্ঠান আরম্ভ হয় যেটা নাকি ডিটিএইচ প্ল্যাটফর্মে উপলব্ধ হয়, তাহলে আমরা উপকৃত হব আর কি।
সেটা আমরা চেষ্টা করছি, আমাদের মার্কেটিং অফিস, মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট অফিস আছে যারা বিভিন্ন ভাষার অনুষ্ঠান নিয়ে বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করে, তো তারা কিন্তু এদিকে লক্ষ্য রাখছেন এবং আগামীতে হয়তো পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এইসব জায়গায় প্রচারের ব্যবস্থা করবে, কারণ অনেকদিন ধরেই চেষ্টা চলছে, সবসময় তো হয়ে ওঠে না, তো ভবিষ্যতে অবশ্যই হবে। তো পৃথিবী আজকে কিন্তু আপনার সাথে কথা বলতে খুবই ভালো লাগলো। তাহলে
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের অনেক শ্রোতা আছেন যারা আসামের, এবং আমরা জানি যে আসাম এবং সিলেটের সীমান্ত একেবারেই কাছাকাছি, তো আমাদের অনেক শ্রোতা বন্ধু আছে এবং শ্রোতারা সব সময় আমাদের কাছে কিন্তু চিঠি লিখতেন, তো এখন আপনাদের কাছ থেকে আমরা খুব কম চিঠি পাচ্ছি, আপনারা আপনাদের বলবো আমরা যে আপনারা ইমেল পাঠান, চিঠি লিখুন।
নিশ্চয় দিদি, আমার আমি একটা রেডিও এন্ড হবি ফাউন্ডেশন জোরহাট বলে একটা অর্গানাইজেশন আমি চালাই, এটা আমি বেসিক্যালি হবি, বিভিন্ন ধরনের হবি, রেডিও শোনা সহ বিভিন্ন হবি মানে হবির প্রচারের জন্য আমি কাজ করছি। তো আমি প্রায় সময় আমার গ্রুপে, যেটা আমার ফেসবুক গ্রুপ আছে বা আমার ভার্চুয়াল বা ইনভার্চুয়াল যেটা গ্রুপ আছে, সবাইকে বলি ভয়েস অফ আমেরিকাই হোক বা অন্যান্য রেডিও স্টেশন হোক ওরা যাতে শোনে, আর ওদেরকে আমি প্রায় বলি চিঠি লেখার কথা, কিন্তু আজকাল কি চিঠি লেখা নিয়ে একটু কমে যাচ্ছে আর কি।
ইমেল পাঠান, সেটাই তো। পৃথিবীর আজকে আপনার সাথে কথা বলি খুব ভালো লাগলো, ভালো থাকুন।
আপনারা ভালো থাকবেন,
ধন্যবাদ।
আপনারা ভালো থাকবেন দিদি, অশেষ ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আমাদের কাছে লিখেছেন তরুণ মৈত্র, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে লিখেছেন। এর পরের ইমেলটি লিখেছেন আব্দুল কুদ্দুস মাস্টার, প্রতিষ্ঠাতা ও সভাপতি শাপলা রেডিও শর্টওয়েভ লিসনার্স ক্লাব ভুরুঙ্গিমারি কুড়িগ্রাম থেকে লিখেছেন। আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন আরতি বসাক, নদিয়া পশ্চিমবঙ্গ থেকে। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আর আজ সময় নেই, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের নাম এবং ঠিকানা সহ আপনাদের ফোন নাম্বার পাঠাবেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশো, আর তাহলে এ পর্যন্তই। বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুক্রবার আমেরিকাতে কিভাবে এটা হতে পারে এরকম নাম দিয়ে একটি অনন্য এবং সমালোচিত পাবলিক আর্ট প্রকল্প খোলা হয়েছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ম্যাক্সিম মস্কালকভ তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে ইউএস ক্যাপিটাল প্রায়শই ক্যাপিটাল বিল্ডিং নামে পরিচিত যে ভবনটি, এটি ওয়াশিংটনের জাতীয় মলের পূর্ব প্রান্তে ক্যাপিটাল হিলের উপর অবস্থিত। এই ভবনটিতে 200,000-এরও বেশি সাদা পতাকা লাগানো হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যেসব আমেরিকান মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই অনুস্মারকের ব্যবস্থা। মেরিল্যান্ডের এক শিল্পী বলেছেন যে কোভিড-19 আক্রান্ত হয়ে আমেরিকানদের এই মৃত্যুর সংখ্যাগুলি এক একটি মানুষের জীবনকে প্রতিবিম্বিত করছে। এই ঘটনায় হতবাক হয়ে তিনি এই প্রদর্শনটি সৃষ্টি করেছেন। শিল্পী সুজান ফার্স্টেনবার্গ বলেন,
I just couldn't let people be numbers. And so I began in mid-August trying to figure out how I as a visual artist could conceptualize for people this vast number. I wanted people to understand just the magnitude of this American tragedy.
আমি মানুষকে সংখ্যা হতে দিতে পারি না, সুতরাং ভিজুয়াল আর্টিস্ট হিসেবে কিভাবে এই বিশাল সংখ্যক লোকের ধারণাকে রূপ দিতে পারি তা জানার চেষ্টা শুরু করেছিলাম। এবং আমি চেয়েছিলাম যে সাধারণ মানুষ এই আমেরিকান ট্র্যাজেডির মাত্রাটি যাতে বুঝতে পারে তারই একটা ব্যবস্থা করা। ফার্স্টেনবার্গ একটি স্থানীয় ল্যান্ডস্কেপিং সংস্থাকে সহায়তা করার জন্য বলেছিলেন। রুপার্ট ল্যান্ডস্কেপ সংস্থার তরফ থেকে কাইল মেসনার বলেন,
When Suzanne reached out with this amazing vision and opportunity, we thought it was a great opportunity to really make a visual of the amount of flags and loss from COVID we've had in the United States.
যখন সুজান এই আশ্চর্যজনক দৃষ্টিভঙ্গিকে রূপ দেওয়ার জন্য আমাদের সাহায্য চাইল, তখন আমরা ভাবলাম যে যুক্তরাষ্ট্রে আমরা যে ভীষণভাবে কোভিড-19 আক্রান্ত হয়েছি এবং তার থেকে যে ক্ষয়ক্ষতি হচ্ছে, পতাকার সাহায্যে সেটা দৃশ্যমান করার জন্য এটি একটা দুর্দান্ত সুযোগ। কোভিড-19 প্রিয়জনকে যারা হারিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আসা বান্দ্রা ট্রেইলর তাদেরই একজন। তিনি বলেন,
We're here today because we wanted to honor Ricky and also just to ask people to wear masks and distance and do what you need to do to keep your family safe. Our leaders need to step up, leaders of the country, leaders of our businesses, all the way from the top to the bottom, because this shouldn't be happening.
আমি আজ এখানে এসেছি আমার আত্মীয় রিকির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সমস্ত মানুষ যাতে মুখে মাস্ক পরে এবং দূরত্ব বজায় রাখে সেটাই অনুরোধ করতে এসেছি। তিনি আরো বলেন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে যা যা করা দরকার সেগুলি করুন। আমাদের দেশের সর্বত্র স্তরের নেতাদের, এমনকি বিভিন্ন ব্যবসায়ের সঙ্গে যুক্ত নেতাদেরও এ ব্যাপারে আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই ইউএস ক্যাপিটাল বিল্ডিং এ নতুন নতুন পতাকা লাগিয়ে এই মারাত্মক পরিসংখ্যান তুলে ধরা হবে।
এবারে সম্পাদকেও এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে। জুন মাসে পররাষ্ট্র দপ্তর ইরানের শিপিং লাইন্স ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্স বা IRISL এবং IRISL এর সাংহাই ভিত্তিক সহযোগী শিপিং লাইন্স ইসেল শিপিং লিমিটেডকে তাদের পরমাণু সম্প্রসারণ কর্মকাণ্ডের জন্য শনাক্ত করেছে। পররাষ্ট্র দপ্তর হুঁশিয়ার করে দিয়েছে যে যে কোনো প্রতিষ্ঠান IRISL বা ইসেল এর সঙ্গে ব্যবসা অব্যাহত রাখবে তারা নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও 21 অক্টোবরে নিশ্চিত করেছেন যে এই নিষেধাজ্ঞার ঝুঁকি এখন এক বাস্তবতা। তিনি বলেন, তার কথায়, জুন মাসে আমরা ইসলামিক রিপাবলিক অব ইরান এবং তাদের শিপিং সংস্থার বিরুদ্ধে যেসব বাণিজ্যিক সংস্থা ব্যবসা লেনদেন করবে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই সপ্তাহে সেই প্রতিশ্রুতি আমরা পালন করেছি। 6টি সংস্থা ও 2 জনকে আমরা শনাক্ত করেছি। যে কেউ এই সংস্থার সঙ্গে ব্যবসায় নিয়োজিত হবে তার জন্য এটা এক হুঁশিয়ারি স্বরূপ। 6টি সংস্থা হল রিচ হোল্ডিং গ্রুপ সাংহাই কোম্পানি লিমিটেড, রিচ শিপিং লাইন্স, ডিলাইট শিপিং কোম্পানি লিমিটেড, গ্রেসিয়াস শিপিং কোম্পানি লিমিটেড, নোবেল শিপিং কোম্পানি লিমিটেড এবং সুপ্রিম শিপিং কোম্পানি লিমিটেড। রিচ হোল্ডিং গ্রুপ সাংহাই কোম্পানি লিমিটেড এর প্রধানের নির্বাহী অফিসার এরিক চেন, যিনি চেন গুপিং নামেও পরিচিত, এবং কোম্পানির প্রেসিডেন্ট ড্যানিয়েল হি বা আকা হি হচ্ছেন শনাক্তকৃত 2 নির্বাহী। যুক্তরাষ্ট্রের উদ্যোগে 2231 নিরাপত্তা কাউন্সিল প্রস্তাব বলে ইরানের বিরুদ্ধে জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা সহ অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের 1 মাস পরে নতুন এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও জানান, এসব পদক্ষেপ নেবার পর যুক্তরাষ্ট্র এখন যে কোনো ব্যক্তি বা সংস্থা যারা ইরানের কাছে বা ইরানের কাছ থেকে প্রচলিত অস্ত্র বিক্রি, সরবরাহ বা হস্তান্তরে নিয়োজিত হবে তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ কর্তৃপক্ষের সহায়তায় নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও বলেন, যুক্তরাষ্ট্রের বার্তা একেবারেই স্পষ্ট। তিনি বলেন, তার কথায়, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে বিশ্বের সর্ববৃহৎ মদত দানকারী দেশকে মুক্ত অবাধে জঙ্গি বিমান, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রচলিত অস্ত্র কেনা বা বিক্রয় করতে দেবে না। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং চলমান পরমাণু তৎপরতা, যা পরমাণু অস্ত্র কর্মসূচিতে সরবরাহ করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তৎপরতা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। পররাষ্ট্রমন্ত্রী পম্পিও সম্প্রতি একটি বিবৃতিতে বলেন, ইরানের কাছে একটি বিকল্প রয়েছে, আর তা হল জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গ করে তারা অস্ত্র কেনার কর্মসূচি অব্যাহত রাখতে পারে, অথবা সরকার ইরানি জনগণের কল্যাণে সেই অর্থ ব্যবহার করতে পারেন। আমরা অত্যাচার, সম্পদের লুণ্ঠন এবং স্বাধিকারের সংগ্রামে জনগণকে স্তব্ধ করার সরকারের প্রয়াসের বিরুদ্ধে ইরানি জনগণের পাশে থাকব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
Welcome to Learning English on the Voice of America. I'm Katie Weaver. Our program is designed especially for people learning English. Today on the show, Jill Robbins brings us Ask a Teacher, and we close with an American story. But first, Min is a teacher in Myanmar. As a girl, she had great respect for Aung San Suu Kyi, the former opposition leader who now leads the country. But when Myanmar holds elections on Sunday, Nin will not vote for her. This will be the second general election since the end of military rule in 2015. Aung San Suu Kyi's National League for Democracy is expected to win again on the strength of its leader's strong popularity. Nin, however, says the Nobel Peace Prize winner failed to keep her promise to unite the country, also known as Burma. "I have no more trust in her," said the young woman. She added, "The path she is trying to take towards democracy is impossible." Aung San Suu Kyi's party won by a very large victory in 2015. Myanmar in 2020, however, is facing problems that she does not seem able to solve. In addition to the coronavirus health crisis, there is rising economic hardship and growing ethnic and civil conflicts. Nin is one of many activists from a student group responsible for anti-government protests and leaflet campaigns across the country in recent months. The All Burma Federation of Students Union is calling for a boycott of the general election. Its campaign has been met with a sharp crackdown. 9 of the group's members have been sentenced to prison, 2 of them to 5 years. They were jailed for public mischief, among other charges. 10 other members are in police detention, and at least 12 more are in hiding. Representatives of the NLD and the government did not answer requests for comment from Reuters News Agency. Aung San Suu Kyi's defenders say the students are not being realistic. Change cannot happen quickly after 50 years of military rule, they say. The All Burma Federation of Students Union began a No More War campaign in March. The students put up signs and gave out leaflets condemning the war in Rakhine State. Rakhine borders Bangladesh. In 2017, Myanmar's military began attacking villages in Rakhine, killing and raping ethnic Rohingya who lived there, and burning their homes. More than 730,000 Rohingyas were forced to flee to Bangladesh. The United Nations condemned Myanmar's military action as genocidal. Myanmar denies the accusation. It says it acted rightfully to end a rebellion. Now in Rakhine, there is another conflict between government troops and the Arakan Army. The Arakan Army is an armed group fighting for greater self-rule for Rakhine State. The army has denied targeting civilians in the latest conflict. Many people have been killed and tens of thousands displaced in the fighting. The Myanmar government says the Arakan Army is a terrorist organization. In cities and towns across the country, the students have given out leaflets that say, "Dictatorships must fail." They also urge the government to lift restrictions on the internet in Rakhine. Nin said she sympathized with victims of the war because she grew up in an area also affected by conflict. The government did nothing to stop the conflict and was a puppet of the army, she said. She blames the 2008 constitution, written by the military, that gives the army major powers. Maya Tudor teaches at the Blavnik School of Government at Oxford University in Britain. She studies countries moving toward democracy. Tudor said the NLD had failed to make democratic changes, choosing instead to increase controls on the media and arrest critics. Government ministers have said people's expectations for the NLD's first years in office were unrealistically high. They also said the government had removed some of the worst laws from the days of military rule and planned additional reforms. Ethnic-based parties are expected to pull some votes away from the NLD in the election on Sunday. Voting has been canceled in more than 50 areas because of unrest. Richard Horsey is an expert on Myanmar with the International Crisis Group. He said ethnic minorities no longer see Aung San Suu Kyi as their natural leader, as they did in 2015. Instead, they now see her as their enemy. This could drive more armed conflict, he said.
With temperatures dropping across the United States, drive-in theaters do not have much time left. Still, many drive-ins, or places where people watch movies in their cars, are staying open beyond their usual closing date for the season. The Northfield Drive-In, near Hinsdale, New Hampshire, went 2 months past its closing date. The drive-in has played an important part in the community. Along with movies, it has held graduation ceremonies for everyone from young students to doctors of medicine. Northfield held its final event last weekend. Visitor Julia Wiggins called the drive-in a major community service project. Hundreds of miles away, Jay Mowry operates the Cumberland Drive-In in Newville, Pennsylvania. Mowry has held a wedding there, a trick-or-treating event, and other activities. He also closed the drive-in for the season last weekend. But, like other drive-in owners, he expects to continue socially distanced events when he reopens in the spring. It's been a lot better than being closed, and it's certainly helped the community. It's given them a place to gather, says Mowry. John Vincent is president of the United Drive-In Theater Owners Association. Vincent estimates more than 200 drive-ins were still operating through last weekend. Showing movies is only part of what these drive-ins do, especially since Hollywood film companies stopped releasing their big films. Marcella Snyder runs the Tibbs Drive-In in the Midwestern city of Indianapolis, Indiana. Snyder usually holds one or two private events a year. This year, she held 50. And, she says, the requests are still coming for November and December. If it starts snowing, what am I going to do? Asked Snyder. Like indoor theaters, drive-ins are limiting visitor numbers by about half to make safe social distancing possible. This fall, most drive-ins are seeing much higher attendance than normal. Drive-ins like Tibbs now use online ticketing and food ordering. We built our whole business on nostalgia, and it's nice that we've turned a corner. We've kind of brought it into the 21st century, says Snyder. Some American drive-ins have even more to offer. Just outside the city of Detroit, Michigan, is the Ford, Wyoming drive-in. It has 5 large screens and is open all night, from sundown to sunrise. The Ford, Wyoming does not have a season. Its operator also owns a building company, so the drive-in has snow-clearing equipment available nearby. The drive-in is open year-round. Co-owner William Clark admits the Ford, Wyoming is unusual for drive-ins. He says ticket sales this October were about 2 times higher than usual. We never close, he says, unless there's a 10-inch snowstorm right before the movie goes on the screen. I'm John Russell.
Today we answer a question from Sohaila in Iran. She writes, what's the difference between job, occupation, career, and profession? Dear Sohaila, thank you for asking this question. The 4 words you named have small differences. I will start with job, the simplest of the words. A job is work people do usually for money. It can mean work a person does for a single employer. That work might last for years or a much shorter period, as in this example. The shortest job I have ever had lasted 3 weeks. We may also use the word job to talk about unpaid work, as in housework. Mother said, cleaning your room is your most important job today. The word occupation is more general and means the kind of work a person does. For example, I left my previous occupation to be a professional artist. We also use occupation to talk about things people enjoy spending a lot of time doing, as in this example. Hai's favorite occupation is playing tennis. But note that this use of the word has become less common over time. A career is what people do over a longer period of time. We use the word career to talk about a series of jobs over a person's lifetime. Some people plan a career, while others simply try for better jobs. You can also use career to talk about what someone does in school, the military, or performing arts. General George Patton had many victories in his military career. A career depends on your goals and the path you want to take through your working life. It does not always require that you have special training. However, a profession is a kind of occupation that requires special training, knowledge, or skills. For some occupations, you must successfully complete a study program at a college or university. Or you must pass a test and practice in your field of expertise for some time before you can become a professional. Here are two examples. Magazines can be about any profession, like medicine, law, engineering, teaching, and so on. I have spent years learning my profession, and I will not quit easily. Finally, let us compare all four words in Sohaila's question. A job is work you do sometimes for pay. An occupation is something you spend your time on. A career is the path you follow through your working life. A profession is a career that requires special knowledge or skills. I hope this helps to answer the question. And that's Ask a Teacher. What question do you have about American English? Send us an email at learningenglish@voanews.com. I'm Jill Robbins.
Our story today is called The Open Boat. It was written by Stephen Crane and is based on what really happened to him in 1896. Crane was traveling from the United States to Cuba as a newspaper reporter. One night, his ship hit a sandbar. It sank in the Atlantic Ocean off the coast of Florida. Most of the people on board got into lifeboats. Crane was among the last to leave. There were three others with him, the ship's captain, the cook, and a sailor. These four men climbed into the only remaining lifeboat. Here is Shep O'Neill with the first part of the story.
The small lifeboat bounced from wave to wave in the rough seas of the Atlantic. The four men in the boat could not see the sky. The waves rose too high. The waves, with their white tops, pushed at the open boat with angry violence. Every man thought each wave would be his last. Surely the boat would sink, and he would drown. The man thought that most adults would need a bathtub larger than the boat they were sailing. The waves were huge, and each created a problem in guiding the direction of the boat. For 2 days since the ship sank, the four men had been struggling to reach land. But there was no land to be seen. All the men saw were violent waves, which rose and came fiercely down on them. The men sat in the boat, wondering if there was any hope for them. The ship's cook sat in the bottom of the boat. He kept looking at the 15 centimeters which separated him from the ocean. The boat had only 2 wooden oars. They were so thin, it seemed as if they would break against the waves. The sailor, named Billy, directed the boat's movement with 1 of the oars. The newspaper reporter pulled the 2nd oar. He wondered why he was there in the boat. The 4th man was the captain of the ship that had sunk. He lay in the front of the small boat. His arm and leg were hurt when the ship sank. The captain's face was sad. He had lost his ship and many of his sailors. But he looked carefully ahead, and he told Billy when to turn the boat. "Keep her a little more south, Billy," he said. "A little more south, sir," the sailor repeated. Sitting in the boat was like sitting on a wild horse. As each wave came, the boat rose and fell, like a horse starting toward a fence too high to jump. The problem was that after successfully floating over one wave, you find that there is another one behind it, just as strong and ready to flood your boat. As each wall of water came in, it hid everything else that the men could see. The waves came in silence. Only their white tops made threatening noises. In the weak light, the faces of the men must have looked gray. Their eyes must have shone in strange ways as they looked out at the sea. The sun rose slowly into the sky. The men knew it was the middle of the day because the color of the sea changed from slate gray to emerald green with gold lights, and the white foam on the waves looked like falling snow. As the lifeboat bounced from the top of each wave, the wind tore through the hair of the men. As the boat dropped down again, the water fell just past them. The top of each wave was a hill from which the men could see, for a brief period, a wide area of shining sea. The cook said the men were lucky because the wind was blowing toward the shore. If it started blowing the other way, they would never reach land. The reporter and the sailor agreed, but the captain laughed in a way that expressed humor and tragedy all in one. He asked, "Do you think we've got much of a chance now, boys?" This made the others stop talking. To express any hope at this time, they felt to be childish and stupid. But they also did not want to suggest there was no hope, so they were silent. "Oh, well," said the captain, "we'll get ashore all right." But there was something in his voice that made them think, as the sailor said, "Yes, if this wind holds." Seagulls flew near and far. Sometimes the birds sat down on the sea in groups near brown seaweed that rolled on the waves. The anger of the sea was no more to them than it was to a group of chickens 1,000 miles away on land. Often the seagulls came very close and stared at the men with black bead-like eyes. The men shouted angrily at them, telling them to be gone. The sailor and the reporter kept rowing with the thin wooden oars. Sometimes they sat together, each using an oar. Sometimes one would pull on both oars while the other rested. Brown pieces of seaweed appeared from time to time. They were like islands, bits of earth that did not move. They showed the men in the boat that it was slowly making progress toward land. Passed. Then, as the boat was carried to the top of a great wave, the captain looked across the water. He said that he saw the lighthouse at Mosquito Inlet. The cook also said he saw it. The reporter searched the western sky. "See it?" said the captain. "No," said the reporter slowly. "I don't see anything." "Look again," said the captain. He pointed. "It's exactly in that direction." This time, the reporter saw a small thing on the edge of the moving horizon. It was exactly like the point of a pin. "Think we'll make it, Captain?" he asked. "If this wind holds and the boat doesn't flood, we can't do much else," said the captain. It would be difficult to describe the brotherhood of men that was here established on the sea. Each man felt it warmed him. They were a captain, a sailor, a cook, and a reporter. And they were friends. The reporter knew even at the time that this friendship was the best experience of his life. All obeyed the captain. He was a good leader. He always spoke in a low voice and calmly. "I wish we had a sail," he said, "to give you two boys a chance to rest." So they used his coat and one of the oars to make a sail, and the boat moved much more quickly. The lighthouse had been slowly growing larger. At last, from the top of each wave, the men in the boat could see land. Slowly, the land seemed to rise from the sea. Soon, the men could see two lines, one black and one white. They knew that the black line was formed by trees, and the white line was the sand. At last, the captain saw a house on the shore, and the lighthouse became even larger. "The keeper of the lighthouse should be able to see us now," said the captain. "He'll notify the life-saving people." Slowly and beautifully, the land rose from the sea. The wind came again. Finally, the men heard a new sound, the sound of waves breaking and crashing on the shore. "We'll never be able to make the lighthouse now," said the captain. "Swing her head a little more north, Billy." "A little more north, sir," said the sailor. The men watched the shore grow larger. They became hopeful. In an hour, perhaps, they would be on land. The men struggled to keep the boat from turning over. They were used to balancing in the boat. Now they rode this wild horse of a boat like circus men. The water poured over them. The reporter thought he was now wet to the skin, but he felt in the top pocket of his coat and found 8 cigars. 4 were wet, but 4 were still dry. One of the men found some dry matches. Each man lit a cigar. The 4 men sailed in their boat with the belief of a rescue shining in their eyes. They smoked their big cigars and took a drink of water.
And that is our show for today. I'm Katie Weaver. Thanks for listening.